السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، اللہ رب العزت ار بہت بڑا احسان و مہربانی، اللہ پاک امدر شکل کے ای اصلاحی مجلس ار مدے اشار ایبان بشار توفیق دیا سین، ای جنن شکلی اللہ پاک ار شکر ادائی کری الحمدللہ. আমাদের মধ্যে সবার মধ্যে কলব নামে একটা জিনিস আছে। কলব যেটাকে আমরা আত্মা বলি, তো কলবটা দেহের দিক দিয়ে যেরকম গুরুত্বপূর্ণ, রুহের দিক দিয়েও গুরুত্বপূর্ণ। মানুষের দেখা যায় হার্ট অ্যাটেক হয়, মরে যায়। কলবের সাথে পুরো দেহের সম্পর্ক। এই কলবের থেকেই ব্লাড পুরো দেহে যায়। এখন কলবটা যদি রোগী হয়, তো রোগযুক্ত ব্লাড সার্কুলেশন হয়, আর কলবটা যদি সুস্থ হয়, তো সুস্থ ব্লাড সব জায়গায় যায়। কথা বুঝছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা। আমার উম্মতেরা সকলে কান খুলে শোনো, লক্ষ্য করে শোনো, দেহের মধ্যে মুদগাতুন শব্দের অর্থ হল গোশতের টুকরা। একটা গোষ্ঠীর টুকরা আছে, ইদা সালুহাত, ওটা যদি ঠিক হয়ে যায় পুরো দেহ ঠিক। হাতের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, চোখের দ্বারা কুদৃষ্টি হবে না, পায়ের দ্বারা গুনার কাজ হবে না, ব্রেনের দ্বারা খারাপ চিন্তা করবে না। তার অর্থ যত অঙ্গ প্রত্যঙ্গ জাহিরি এবং বাতিনি আছে, তা ঠিক হওয়া নির্ভর করে কিসের উপরে? কলবের ঠিক হওয়ার উপরে। রাসূল বলেন, ওয়াইদা ফাসাদাত, আর ওটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল কলব, ফাসাদাল জাসাদ, পুরো দেহ খারাপ। কারণ রক্ত যাচ্ছে, কি রক্ত? সব জায়গায় খারাপ রক্ত। ভালো রক্ত গেলে দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো, খারাপ রক্ত গেলে সব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ। যার কারণে নবী আলাইহিসসালামদের মেহনত কলবের উপরে হইত। কোন নবী জাহিরের উপরে মেহনত করেন নাই, মেহনত করেছেন কিসের উপরে? কলবের উপরে। কলব যখন ঠিক হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক ঠিক হয়ে গেছে। আর কলব যদি কারো খারাপ হয়ে যায়, জাহিরিভাবে পাগড়ি পরা থাকবে, টুপি মাথায় থাকবে, হজ করবে, উমরা করবে, কিন্তু খারাপ কাজ করবে। কারণ খারাপ কি? কলব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা, এই সবাই ওই দিনকে স্মরণ করো, লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন। দুনিয়ার মধ্যে দুইটা জিনিস তোমাদের উপকারে আসে, এক তো বাহিনী, জনগণ জনবল, আর একটা হল টাকা। এই দুটোর কোনোটাই তোমাকে কোনো উপকার করতে পারবে না। একটা দিন তোমার সামনে আসবে, ওই দিন যদি তুমি উপকৃত হতে চাও তো আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে তোমার দেহের ভিতর যে কলবটা আছে, রোগ মুক্ত একটা কলব আল্লাহকে পেশ করতে হবে, কলবে সালিম, রোগ মুক্ত, রোগযুক্ত না। এই জন্য আমি শুরুতেই আপনাদের খেদমতে কলবের যে বেদিগুলো হয় আমি বলছিলাম দশ প্রকার, ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম গত মাস, তার আগের মাসে, কলবেরই একটা রোগ যার নাম হল ক্রোধ, রাগ, এটা আত্মার রোগ। এটার পার্সেন্টেজ এই আপনার দুনিয়ার ডাক্তার বের করতে পারবে? পারবে? যে লোকটার ভিতরে কত পার্সেন্ট ক্রোধ আছে বের করতে পারবে? পারবে না। কিন্তু ক্ষতিকারক, কঠিন একটা রোগ। তো এই রোগ সম্পর্কে আমি আলোচনা করছিলাম এবং বলছিলাম যে কিছু আলোচনা পরের মাসে করব, কিন্তু ঘটনাক্রমে গত মাসে আর একটা বিষয় আলোচনা করছিলাম। তো যাওয়ার সময় কে যেন এখানে কোন বুজুর্গ বলছেন যে আপনি তো বলছিলেন যে ক্রোধ সম্পর্কে আরো কিছু বলবেন, তা তো বললেন না। তো খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ মনে রাখছে। আল্লাহ তাআলা চান, এই জন্য বলা হয় কলব, যে কলব পুরো দেহ আল্লাহ বানাইছেন আমাদের বিভিন্ন কাজের জন্য, আর কলবটাকে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর জন্য। কলবটা দুই জিনিসের স্থান হইতে পারে, হয়তো আল্লাহ পাকের হইতে পারে অথবা শয়তানের হইতে পারে। কলব যদি রোগী হয় অন্ধকার, শয়তানের ঘর, আর কলব যদি রোগ মুক্ত হয়ে যায় আল্লাহ পাকের আরশ। এই জন্য বলা হয় কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মোমিনের কলব আল্লাহ পাকের আরশ। আল্লাহ তো সব জায়গায়, আর রহমান ও আল্লাহ আরশের তো আছে, কিন্তু প্রত্যেকটা দেহের ভিতর একটা আরশ আছে, সেটার নাম হল কি? কলব, সবার আছে। তো ওইটা যদি রোগ মুক্ত হয় তো আল্লাহ তো পাক, আল্লাহর আসল, আর রোগ যুক্ত হইলে শয়তানের আসন। দেখুন ওখানে যদি আল্লাহর আসন হয় তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর ভিতর যে ব্লাড সাপ্লাই হবে কি হবে? নুরানি ব্লাড যাবে। কি ব্লাড যাবে? আল্লাহ, নুরানি ব্লাড যাবে, নুরানি কাজ হবে। আর কাজ যখন নুরানি হবে, নুরানি জায়গায় যাবে। সামনে আল্লাহ পাক জায়গা বানিয়েছেন কয়টা? একটা নুরানি, একটা নুরি, একটা নারী। নুরির নাম জান্নাত, নারীর নাম জাহান্নাম। কথা কি বুঝছেন সবাই? এটা ধনী গরিবের সাথে সম্পর্ক নেই, আলেম গায়রে আলেমের সাথে সম্পর্ক নেই, দেখতে হবে তার দিলের অবস্থা কি, দিলের ভিতর আশঙ্কা। পুরুষ আর মহিলার কাছে কথা নেই, তার দিলের ভিতর আশঙ্কা কাজ। আসন যদি আল্লাহর হয় তো আল্লাহ হলেন পাক, কলবকে বানাইতে হবে পাক। নাপাক কলবের ভিতর আল্লাহর আসন হবে না। আলেম উপরে লিবাস ভালো, কলব নাপাক, আল্লাহর আসন হবে না। ওই আলেমের দ্বারাও খারাপ কাজ হবে, কঠিন কঠিন খারাপ কাজ তার থেকে হবে। তার কারণ হল যেখান থেকে কাজ নিয়ন্ত্রণ হয় সেটা কোথায়? সেখানে বসা কে? শয়তান। ওখানে যদি আল্লাহ থাকে ভালো কাজ হবে, ওখানে যদি শয়তান থাকে খারাপ কাজ হবে। আল্লাহর আসন গ্রহণ করার জন্য শর্ত হল আল্লাহ হলেন পাক, পাল হইতে হবে রোগ থেকে পাক, কারণ এই রোগ প্রত্যেকটাই নাপাক। রোগ খারাপ, খারাপ না ভালো? যে কোনো রোগ ভালো না খারাপ? খারাপ থেকে পাক হইতে হবে। পাক হইতে দেরি, আল্লাহর আসন গ্রহণ করতে দেরি নাই। আর নাপাক হইতে দেরি, আল্লাহ ওখান থেকে চলে যাবেন, আল্লাহ থাকবেন না। আর আল্লাহ যখন কলবের ভিতরে থাকবেন না, সাথে সাথে আসন গ্রহণ করবে কে? মিস্টার ইবলিস। যত দুনিয়ার খারাপ কাজ, জাহিরি লিবাস ভালো, পোশাক ভালো, খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে। এই জন্য আমার ভাই দোস্ত সকলকেই খেয়াল রাখতে হবে যে কলবের ভিতর যেন এক জাররা পরিমাণও কোনো জায়গা কালো না থাকে। যত গুণা, গুণা হলো কালো। এই জন্য দেখবেন হাদিসের ভিতরে আসতে ওলামা কেরাম আছেন যে বান্দা যখন কোনো গুনার কাজ করে, লুকিতাত ফি কলবিহি লুকতাতুন সাউদা, গুনা হলো কালো, গুনা হলো কালো। যে কোনো গুনা যখন বান্দার থেকে হয়, তখন ওই গুনাটা তার কলবের ভিতরে যায়, একটা কালো রূপ ধারণ করে। নুকতাতুন সাউদা, সাউদা মানে কালো, কালো দাগ হয়। কালো দাগটা যদি কোনো কেমিক্যালের মাধ্যমে উঠানো হয়, ওই কালো দাগ উঠানোর কেমিক্যাল আল্লাহ সবার হাতে দিচ্ছেন, ওটার নাম হলো তওবা। আমি তওবা সম্পর্কে বলছি, ওই কেমিক্যালের নাম কি? কালো দাগ ভরছে। যে ওইদিন আমি একখানে গেছি, আমার এখানে যে তরকারি দাগ ভরে গেছে, তো ওই হুদুরে একটা শিশি নিয়ে আসছে, আইনে তারপর কি করে দিলেন, লাগাই দিলেন, তো দেখলাম মাশাআল্লাহ পরিষ্কার হয়ে গেছে। তো কেমিক্যাল আছে না? তো কলবের ভিতর যদি কালো দাগ ভরে, বাবা যে কোনো মানুষের ভরতে পারে, যে কোনো মানুষের, নবীদের ভরে না, নবী তো নাই, উম্মতের ভিতর যে যত বড়ই হোক, আমির সাহেব হোক, পীর সাহেব হোক, মাওলানা সাহেব হোক, ইমাম সাহেব হোক, বুঝেন নি, আর মনে করেন প্রশাসনের দিক দিয়ে বড় কোনো অফিসার হোক, যে যাই কিছু হোক, গুনাহ হয়েছে কাপড়ে দাগ ভরে না, সাথে সাথে দাগটা যে দাঁড়ায় কোথায়? কলবে। তো কলবের দাগটা যদি আমি আল্লাহর দেওয়া কেমিক্যাল দিয়া ক্লিন করে ফেলি, আল্লাহ রাসূল বলেন না তাই বুমিনা জাম্বি কেমন লাজাম বলা, ও কেমিক্যাল লাগানোর সাথে সাথে এমন হয়ে যায় নাই, কেমন যেন হয়নি, কারণ আগেও কাপড় পরিষ্কার ছিল, এখনো পরিষ্কার, কথা বুঝছেন? আর রাসূল বলেন যে যদি এটা না করে পরিষ্কার, তা আজকে একটা, আর একটু পরে আর একটা, আর গুনায় গুনাটা নেই, গুনায় আর একটা। রসুল বলে যে এই কল্পটা তখন এমন হয়ে যায় যে পুরাটা কালো হয়ে যায়। যেমন যে আয়না দেখেন, আয়না, আয়নার উপরে যে কালো স্পট পড়ে পরিষ্কার করলেন, ভালো যে না করেন, আস্তে 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 তার সামনে দাঁড়াইলে কি চেহারা দেখা যায়? তো এই কল্পের পরিস্থিতি রসুল বলেন এমন হয়ে যায় যে তার সামনে কোরআনের বাণী, হিদায়তের বাণী, রসুলের বাণী, আল্লাহর বাণী পেশ করা হয়, ও দেখি না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সব কিছু থাকার পরেও তার কিছু নাই, সব কিছু থাকার পরেও তার কিছু, কথা বুঝছেন? তো আমার ভাই দোস্ত তো জন্য সকলে মেহরবানি করে চেষ্টা করবেন যে কলবের ভিতরে যেন কোনো দাগ না থাকে, পারা যাবে না ইনশাআল্লাহ। আর এই দাগ হয় আমি বলছিলাম দশ প্রকার রোগে, কি দশ প্রকার রোগের থেকে একটা হলো ক্রোধ রাগ, এ সম্পর্কে আমি বলছিলাম আলোচনা করেছিলাম এই গত মাসে তার আগের মাসে বলছিলাম যে কিছু কথা রয়ে গেছে থাকবে আলোচনা করবো সামনে। ক্রোধ যখন কোনো ব্যক্তি, রাগ যখন কোনো ব্যক্তির উপরে হয় মন চায় প্রতিশোধ দিতে, কি মন চায় প্রতিশোধ নিতে, তবে প্রতিশোধ নেওয়াটা আল্লাহওয়ালাদের চরিত্র না। আমি ঘটনা শুনেছিলাম আল্লাহওয়ালাদের চরিত্র, আল্লাহওয়ালাদের চরিত্র হল মাফ করে দেওয়া। এই জন্য বলা হয় আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা, যারা আল্লাহর ওলি হয় তারা প্রতিশোধ নেয় না, প্রতিশোধ নেয় না, আর যারা প্রতিশোধ নেয় তারা আল্লাহর ওলি না। এই জন্য শিখেছিলাম কি মাফ করে দিতে হবে। কিন্তু দেখা যায় এই যে আজকের কথাটা কিন্তু নতুন, গত মাসে যেই জিজ্ঞেস করছিলেন মনে নেই আমার, লক্ষ্য করবেন প্রতিশোধ নিতে পারল না, মাপও করতে পারল না, তো দিলের ভিতরে একটা কষ্ট থেকে যায় না, এই কষ্টটাও আমাদের সুলুক ও তরিকাতের লাইনে একটা রোগ। কারণ দিলটা কিন্তু সামান্যতম জিনিসে হলেও এঙ্গেজ থাকলো, আল্লাহ পাক শিরিক পছন্দ করেন না, একটা ফ্যান একটু বন্ধ করে দিন, আল্লাহ পাকের নিকটে সবচেয়ে অপছন্দনীয় কি শিরিক। আল্লাহ চান আমি হব তো আমি, সেখানে আর কিছু থাকবে না, কথা বুঝছেন, একটা বাস যথেষ্ট, এই যে ওনারটা থাকুক অসুবিধা নেই। জাজাক আল্লাহ। তো আল্লাহ শিরিক পছন্দ করেন না, তো ওই যে সামান্যতম জিনিস যদি দিলের ভিতর থেকে যায় ওই দিল আল্লাহ পাকের আসন হয় না, এর থেকেও দিলকে ক্লিন করতে হবে। এটার নাম আমাদের পরিভাষায় হেগদ, হা কব দাল, হেগদ বিদ্বেষ। এই রোগটা যখন থাকে তখন যেটা হয়, যেই লোক যার উপর আমি রাগ হয়েছিলাম প্রতিশোধ নিতে পারিনি, তারপর যে আমার যে হেগদ কলবের ভিতর রয়ে গেছে, ও কোনো ক্ষতিগ্রস্ত হইলে ভালো লাগে, শুনলাম যে ব্যবসায় লস হয়ে গেছে, আর ঠিকই আছে, তার অর্থ তার ভালোতে খারাপ লাগে আর খারাপে ভালো লাগে, এটা হলো তার লক্ষণ। এই একটুকু যদি থাকে, মনে করবেন যে আপনি রুগী, আর এই রোগটার নাম কি হেড, কথা কি বুঝছেন? আর এইটা আমরা সবাই দেখা যায় যে এখানে গিয়ে ধরা খেয়ে যাই, কয় না ভাই আপনার পর কোনো রাগ নাই, কিন্তু কোনো ঝামেলা করলে ঠিকই খুশি হই, ঠিক আছে শুনছ কি ঘটনা ঘটছে তার সাথে, বিবির সাথে গল্প দে, অথচ তার দুঃখে কি হওয়া দরকার, সে মুসলমান না, কষ্ট পাওয়া দরকার, কষ্ট না পায় হইলাম কি খুশি। এই খুশি হওয়াটার অর্থই হল যেটা হওয়া দরকার সেটা হইল না, অ্যাবনরমাল না নর্মাল, আরে আপনার বা মানেই তো রোগ, কথা কি বুঝতেছেন আপনার সবাই? এই রোগটুক থেকে আমাকে মুক্ত পেতে হবে, কারণ এইটুকু যদি কলবের ভিতরে থাকে, নাপাক কলব, নাপাক কলবে আল্লাহ নেই। কথা বুঝছেন? এই জন্য মানুষ চার প্রকার, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, আর দুই প্রকার মানুষ মাঝামাঝি, রাগের দিক দিয়ে। সবচেয়ে উত্তম মানুষ হল সারিউল গজব বতিউল গজব সারিউল ফায়, রাগ হয় না। এই ভাই, ও তো মাটির মানুষ, রাগ করতে আমরা দেখি নি, বলে না রাগ হয় না। আর যদি কোন কারণবশত খোদা না খাস্তা রাগ হয়ে যায়, তার রাগ থাকে না, সাথে সাথে আবার কি হয়ে যায়, রাগ মিটে যায়। রাগ হইতে দেরি, মিটতে দেরি নেই। কি হলো ভাই? হ্যাঁ, না তো আল্লাহ খৈরুন হাফিজ। তো এক প্রকার মানুষ কি হল, সর্বোত্তম মানুষ, বতিউল গজব সারিউল ফায়, এর অর্থ হল গজব মানে রাগ, রাগ হয় না, রাগ হয় না। কিন্তু যদি হয়ে যায়, ধরে রাখে না, সাথে সাথে আবার কি শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই মানুষটা সবচেয়ে ভালো মানুষ, যার যারে মিলে বেন্ডি জিরে যে কোন গ্রুপে আছেন, আসছে না, এলে সবচেয়ে ভালো। আর সবচেয়ে খারাপ সারিউল গজব বতিউল ফায়, কোথায় কোথায় রাগ। আর একবার রাগ হয়েছে, দশ বছর শ্বশুর বাড়ি যায় না। কায়া আমার শ্বশুরেই বলছিল, আমার শাশুড়িই বলছিল, যাও তুমি যাও আমি যাবো না। দশ বছর হয়ে গেছে, এখনো কি শেষে নাই, রাগ শেষে নেই, কথা রাগ, কথায় কথায় রাগ শেষ হওয়ার না, মনে না, আছে না এরকম মানুষ। তো দ্রুত রাগ হয়, কি হয়েছে বুজুর্গ, কি হয়েছে? আচ্ছা, যাই কথা বুঝছেন, কয় প্রকার হইল, দুই প্রকার। প্রথম প্রকার রাগ হয় না, হইলে সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, সবচেয়ে ভালো। সবচেয়ে খারাপ কথায় কথায় কি, এটা কিন্তু বলছেন কাটি করে, দা তুমি আমার বন্ধু, হ্যাঁ তুমি কি, এই সেই দুনিয়া আসতে চলেছে একটা মানুষ, আরে ভাই আমি তো এমন কোন রাগের কথা বলিনি, আপনি এরকম আপনার হয়ে গেলেন, এরকম হয়ে গেলেন, আউট অফ কন্ট্রোল হয়ে গেলেন, ঘটনা কি ভেবে যারা ব্যাগ হয়ে যায়। আর এই যদি হইল রে বাবা, তা আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই, যান ঠিকই সম্পর্ক নেই, এক বছর দুই বছর তিন বছর হজে যাওয়ার সময় মাপ চাই কিন্তু কাজ হয় না, এরকম আছে না? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে খারাপ মানুষ। আর এক প্রকার মানুষ আছে, সেটা হল সারিউল কাজত সারিউল পায়, বহু তাড়াতাড়ি রাগ হয়ে যায়, আবার তাড়াতাড়ি মাফও করে দেয়। রাগ হয়ে গেছে সাথে সাথে ভাই মনে কষ্ট না, আমার এটা একটু রাগের অভ্যাস, রাগ করে ফেলছি, ভুলে যায়, আমিও ভুলে গেলাম, ভুলে যায়। তো সারিউল গজব সারিউল ফায়। আর একটা হল, তিন প্রকার বলছি না, রাগ হয় না, হইলে ঠান্ডা যায়, এটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। আর সবচেয়ে খারাপ, রাগ হয় তাড়াতাড়ি মেটে অনেক পরে। আর দুই প্রকার হল মাঝামাঝি, এক প্রকার রাগ হয় কিন্তু মিটেও যায়, আর এক প্রকার রাগ হয় দেরিতে মিটে যায় জলদি, বুঝে আসছে? তো এই প্রকার সারিউল গজব সারিউল ফায়, বাতিউল গজব বাতিউল ফায়, বাতিউল গজব সারিউল ফায়, সারিউল গজব বাতিউল ফায়। আর বিতে আল্লাহ রসুল বলছেন কয় প্রকার মানুষ, চার প্রকার। সর্বোত্তম কারা? রাগে না। আর যদি রাগে, রাগ হইতে দেরি, মিটতে দেরি নেই। কারণ এই যে রাগ রাইখে দেওয়া, রাগ তো একটা রোগ, রাগ একটা কিসের রোগ? যত সময় দেখবেন রাগ আছে, কল একটা অ্যাঙ্গেজ, আর কলব অ্যাঙ্গেজ হইলে কে নাই, কে নাই, আল্লাহ নাই। কথা বুঝছেন? কলব তো অ্যাঙ্গেজ, আমি সবসময়ের জন্য ওই যে তারপর রাগ হয়েছি তার চিন্তা, আর যদি ওই যে মাফ করে দেই অথবা খতম করে দেই, তারপরে যদি ওই যে ওই পরিমাণ থেকে যায়, হ্যাক যেটাকে বলা হয়, রাগ তো নাই, রাগ তো নাই, কিন্তু কি আছে, ওই যে ওই পরিমাণ আছে, সেটুক কি যেটাকে বলা হয় হ্যাক, সেটা হল তার খারাপ দেখলে ভালো লাগে, ভালো দেখলে খারাপ লাগে, এটার নাম হ্যাক। এইটুকু যদি কোনো ব্যক্তির ভিতর থেকে যায়, তাহলে এটাও রুহানি রোগে আক্রান্ত। আর যেই ব্যক্তি রুহানি রোগে আক্রান্ত, তার কলবের সাথে আল্লাহর সম্পর্ক নেই। কথা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ, আজকে বেশি সময় বলবো না, কারণ ঘটনা ছিল, এমনি তো আমি প্রতিদিন দুই জায়গা যাই, কিন্তু আজকে ঘটনাক্রমে যেখানে যাওয়ার কথা ছিল না, কিন্তু ওই বিচাররা ভুলে আমার নাম আজকে কাগজে চাপিয়ে দিয়েছে, তো দেখা যায় যে আমি ওয়াদা খেলাপ করি না, সবাই জানে, তো লোকজন আসে, এই জন্য তারা এসে মাপ টাপ চাইছে, মহতমাম আসছে, আমি বলছি ইনশাল্লাহ ওখানে কম বলে চলে আসবো, এই জন্য চলে যাবো, বেশি সময় থাকবো না। মানুষগুলো বুঝতে পারছেন? আর এই যে রুহানি রোগের থেকে মুক্তি পাওয়া কত প্রয়োজন, এটুকু বুঝতে পারছেন? শোনেন, আলেম হন গারে আলেম হন, মোহতাবে হন, প্রিন্সিপাল হন, পুলিশ আর্মি এই সেই যাই হন, আজকে আমি আমার বিবিকে বলতেছিলাম যে শোনো, আল্লাহ মহিলারা আওলাদ বিভিন্নভাবে বাবা মাকে খরচের জন্য তাম্বি করে, এই দেন এই দেন এই দেন এই দেন করে, আল্লাহ রসুলের স্ত্রীরাও করছেন। আল্লাহ রসুল রাগ হয়েছেন একবার, সব মহিলারা আমি জানাই আল্লাহ রসুলকে বলছি, ইয়া রসুলাল্লাহ আমাদের খরচপাতি বাড়ান, যেই খরচ আপনি দেন এটা আমাদের কি হয় না, খরচ হয় না, বাড়ান। আল্লাহ রসুল বলছেন আরে বাড়াবো কই থেকে, ব্যবস্থা নাই, তোমরা একটু বেশি করছেন। আল্লাহ রসুল রাগ হইয়া ভিন্ন জায়গায় রয়েছেন, দেখে হাদিস শরীফের কথা। তো আপনার এবং আমার ও আহলিয়া বিচারিকে বলতেছিলাম, ওই এক ঘটনা আসছে, এক মেয়ের বিবাহ হয়েছে সেখানের ব্যাপারে, সেই জন্য বলছিলাম দেখো জোর জবরদস্তি তোমরা করে খরচ করাও, কিন্তু কেয়ামতের দিন কি বিবি থাকবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, সাহেব মানে বিবি, ওয়া বানি, বানি মানে আওলাদ, যে বিবির জন্য, যে আওলাদের জন্য, যে বাবার জন্য, যে মার জন্য, যে ভাইয়ের জন্য, আমি যা কিছু করলাম কিন্তু এর একজন তো আমার সামনে থাকবে না, ওখানে তো আমাকে পাঁচ প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন হবে মিন আই নাক্তা সাবা ফিমা আনফাকা, মাল কোথার থেকে কামাই করলা, কামাইয়ের উৎস কি ছিল। তাহলিয়াকে বললাম যে ওই তারে বলো যে এই প্রশ্ন যখন তাকে করা হবে তখন সে থাকবে কিনা, তার বিবি থাকবে কিনা তার পাশে, থাকবে? আল্লাহ তো বলেন ইয়া ফিরু লেগে দেবে। তো আমার প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে, অর্থাৎ আমার চিন্তা আমাকে করতে হবে, কথা বুঝছে? কোথার থেকে কামাই করলাম, কোথায় খরচ করলাম, বললো এই করে দেন এই করে দেন এই করে দেন, না জায়েজ কাজ। এখন বিবির কথায় আওলাদের কথায় না জায়েজ কাজ করলাম, কিন্তু এই বিবি এই আওলাদ তো আমার পাশে থাকবে না, যখন আমি যখন ধরা খাবো খারাপ জায়গায় খরচ করার কারণে, আরে প্রশ্ন যখন হবে উত্তর তো দিতে হবে, কোথায় খরচ করছো? আমি বললাম একটা টিভি কিনেছিলাম, ছেলেরা শোনে না বিবি শোনে না, টিভি কিনেছিলাম, তো খরচটা কোথায় হলো? জায়েজ জায়গায় না না জায়েজ জায়গায়? না জায়েজ জায়গায়। তো যখন আমাকে জিজ্ঞাসা করা হবে উত্তর তো আমাকেই দিতে হবে, টাকা কামাইয়ের উৎস কি ছিল, ঘুষ নিছিলাম, উত্তর কে দিবে? আমি দিব না বিবি দিবে? নিলাম বিবির কারণে, নিলাম আওলাদের কারণে, প্রশ্নের সম্মুখীন আমি। এই জন্য আমার ভাইদের তো কো আনফুসাকু, প্রথম নিজেকে বাঁচাইতে হবে। এই জন্য আমি যে আমাদের ওই দিন গেছি একখানে বৈরব, আমার মুরিদ একটা, আমার খলিফা নির্বাচন করবে, ইলেকশনে দাঁড়াবে, তাই আমি বললাম বাবারে নির্বাচন করা সহজ, কিন্তু নির্বাচন করার আগে তোমাকে চিন্তা করতে হবে যে এই যে তোমার 3.5 হাত দেহ, এটা তোমার অধীনে, কারো দিনে? আমার অধীনে না, এটা এ হাত কারো দিনে, ব্রেন, মুখ, এ সব জাহিরি বাতিনি অঙ্গ প্রত্যঙ্গ আমার অধীনে। প্রথম নম্বর চিন্তা করতে হবে যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আমার মালিকের হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারতেছি কিনা, কথা বুঝতেছেন? এরপরে ফ্যামিলি, এখানে যারা আছেন সকলের অধীনে ফ্যামিলির সদস্য আছে না? এই ফ্যামিলির সদস্য তো হক আছে। এই ওর আটজন দশজন পাঁচজন ফ্যামিলি, এই ফ্যামিলির সদস্যদের হক যথাযথ তাদেরকে দিয়ে আমি আমার জীবন পরিচালনা করতে পারতেছি কিনা, দ্বিতীয় নম্বর চিন্তা। তিন নম্বর চিন্তা, আমার ফ্যামিলির বাহিরেও লোক আছে, বাবা মা আছে, ভাই বেড়াদা আছে, ফুফু আছে, খালু আছে, চাচা আছে, অমুক আছে, শ্বশুর বাড়ি আছে, আছে না, তাদের হক আমি আদায় করতে পারতেছি কিনা। স্টেপ বাই স্টেপ তো আগে বাড়তে হবে। প্রতিবেশী আছে আমার, মোয়ামলা যাদের সাথে হয়, ব্যবসা বা ব্যবসায়ী পার্টনার আছে, তাদের হক আদায় করতে পারছি না। আমি একজন পাঁচার প্রিন্সিপাল মোহতা ম্যাম, আমার ছাত্র আছে, আমার শিক্ষক আছে, আমার বাবুর্চি আছে, আমার পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে লোক আছে, এদের সকলেই আমার অধীনে, এদের হক আমি আদায় করতে পারছি না। হ্যাঁ আল্লাহ, আমি আল্লাহ দিয়ে মেহরবানি করে কাউরে এরকম তৌফিক দেয়, তখন সে হিম্মত করতে পারে, ঠিক আছে, একটা যে একটা উপজেলা, দুইটা উপজেলার লোক আমার অধীনে যারা হবে তাদের হক আমি আদায় করতে পারব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন, যে আমার রাজত্ব যত দূর এর ভিতরে রাস্তা উঁচু নিচু হওয়ার কারণে যদি মানুষ কষ্ট পাওয়া না, কোনো উটো হোঁচট খেয়ে পড়ে যায়, কেয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন যে তোমার রাজত্বে রাস্তা উঁচু নিচু কেন ছিল, আমার একটা মখলুক উট কেন কষ্ট পায়। হ্যাঁ আছে না হাদিস শরীফে, কিভাবে যে হুজুররা হিম্মত করে আমার বুঝে আছে না। আর যাদের আখেরাত নাই তারা হিম্মত করে, তাদের কথা ভিন্ন। এই দায়িত্ব নেওয়ার আগে, বিয়ে করার আগে, আমি বলছি বিয়ে তো করবেন, বিয়ে করার আগে কি দেখতে হয়, যে আমি তার হক আদায় করতে পারবো কিনা, নাকি না বিয়ে এ চিন্তা ছাড়াই বিয়ে করা যায়, কি বলেন আপনারা? আরে বিবাহ কোন ব্যক্তি করবে, যেই ব্যক্তির এই বুঝ থাকবে যে আমি যেই বিচারীকে বউ বানায় নিয়ে আসব তার শারীরিক হক এবং অন্য অন্য হক, হক দুই প্রকার, একটা হলো তার শারীরিক হক, এটা ছেলে জানতে হবে, বুঝতে হবে যে হ্যাঁ আমি তার স্বামী হিসেবে, সে স্ত্রী হিসেবে যা আমার নিকট পাওনা সেই হকটা আমি আদায় করতে পারবো, তাহলে তার বিয়ে যায় না, বিয়ে যায় নাই। আর বিয়ে করে আনার পরে আমি আমার বাবার উপরও বোঝা হব না, শ্বশুর বাড়ির উপরও বোঝা হব না, আমি কামাই রোজগার করে, কারণ তার উপর তো কামাই ফরজ না, কামাই ফরজ আমার উপরে, আমি তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবো। এই বিবির হক আদায় করতে পারবে যেই ব্যক্তি, সেই ব্যক্তি তো বিবাহ করবে। রসুল বলেন এই হক আদায় করতে না পারলে মিয়া, আরে আমার সামনে কেউ মোবাইল করে রাখে বাবা, বিয়ে করা যায় না, না যায় না, যায় হক আদায় করতে পারবে না, যায় নাই। তাহলে এই দুইটা থানা, তিনটা থানা মিলে এক একটা সিট, একজন দুইজন, এই সব মানুষের হক আমি আদায় করতে পারব, এই বুঝ থাকলে এমপি হবে না, না থাকলে এমপি হবে, কথা কি বুঝতেছেন? আরে আখেরাতের চিন্তা তার হবে, তার তো ধৈর্য পাগলে দিলেও কাজ হবে না, তারপরে যদি জবরদস্তি দিয়ে নেয়, রসুল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে তার সাহায্য করা হবে, আর যদি নিজের ইচ্ছায় নেয় আল্লাহ বলেন যে তাকে মানুষের হাওলা করে দেওয়া হবে, মানুষ তাকে ফুটবল বানাবে, মতলবে ব্যবহার করবে, মতলব শেষ। ফুটবলে যে লাঠিটা দেয় সবাই, এটা মতলবে দেয় না, মতলব ছাড়া দেয়, এই পাশে লাঠি দিয়ে ওই দিকে ফলাই গেল, কি কারণে? মতলবে যে ওই আমার লোক ওখানে দাঁড়ানো, ও আবার আরেকটা লাঠি দিয়ে কারে দেয়, আর একজনে দেয়, তোদের লাঠিটাও খায়, তাও কি? হ্যাঁ, তো বলা হয় যে যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ফুটবল হয়ে যায়, আর সেই ব্যক্তি মনে করেন মানুষের লাথিও খায়, মতলবে তার ইচ্ছে করে কষ্ট করে লাথি ওটাও দেয় না, লাথিটা কি করে দেয়? কথা কি বুঝে আসছে ভাই? আল্লাহ, তোখানে আমি বললাম যে দেখো আগে নিজের হক আদায় করো, দেহ বুঝলেন যে তোমার হাত নিয়ন্ত্রণে আছে কিনা, চোখ নিয়ন্ত্রণে আছে কিনা, ব্রেন নিয়ন্ত্রণে আছে কিনা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণে আছে কিনা, তারপরে তোমার অধীনে যারা বীর বাচ্চা তাদের হক আদায় করতে পারতেছে কিনা, বাপ মার হক আদায় করতে পারছে না, প্রতিবেশীর হক আদায় করতে পারতেছে কিনা, তারপরে আগে বলো। এখন ওই এক হুজুরে বলছে যে হুজুর আপনার কথা শুনলে তো আমাদের ইলেকশনে দাঁড়ানোর কোনো লাইনই নেই। আমি বলছি হ্যাঁ, এটুক যদি বুঝেন তো কথাও তাই। এই জন্য আমাদের নিয়ম হল যারা করতেছে করতে দাও, শুধু রুটটা চেঞ্জ করে দাও। সে বর্তমানে দুনিয়ামুখী, তার চেয়ার দখল করার দরকার নাই, তারা আখিরাতমুখী করে দাও। কি মুখী? যেহেতু এ ব্যাপারে তার আইডিয়া আছে সেই পরিচালনা করুক, কিন্তু কি সামনে থাকবে? দুনিয়া না আখিরাত, পিট না পেট। এখন আছে তার রুখ পিঠের দিকে, তাকে বলো যে পিট আসল না আসল, পেট, তোমাকে পেটে যেতে হবে। রুখটা যদি পেটের দিকে হয়ে যায় ফার্স্ট ক্লাস মানুষ। আরেকজন মহতার মহতাবেও যদি রুখ যদি পিঠের দিকে হয় নিকৃষ্ট মানুষ। কথা কি বুঝতেছেন? এই জন্য আমার ভাই দোস্ত আমি আজকে আর বলবো না। তো এই যে দিলের অবস্থা, এর থেকে নিজেকে পাক রাখতে হবে। কোনোভাবেই দিলকে এঙ্গেজ করা যাবে না। যদি এঙ্গেজ হয়ে যায়, এঙ্গেজ হইলে কি ফোন লাগে? হ্যাঁ লাগে। তো দিল যদি গায়রুল্লাহর ভিতরে এঙ্গেজ থাকে, আল্লাহর সাথে কানেক্টেড হবে না, কারো হবে না, কোনো হুজুরের হবে না, পীর সাহেবের হবে না, মুক্তি সাহেবের হবে না, তাবলিগলার হবে না। তাবলিগলার এখন পুরো দিন বিধি, অপর গ্রুপে কিভাবে ঠেকানো যায়, কিভাবে কি করা যায় বুঝলেন? এই চিন্তা, এই ফিকির, এই ফিকির। এই জন্য দুশ্মন বানাবেন না, দুশ্মন বানাবেন না, হয়ে গেলে আল্লাহর রহমত হবে, বানাবেন না। বানাইলে দেখবেন নামাজেও মন বসবে না, তেলাওয়াতেও মন বসবে না। কোরআন শরীফ থাকবে সামনে, পড়বেন, কিন্তু মনের ভিতর কি এই চিন্তা, ওই চিন্তা। নামাজে দাঁড়াবেন, চিন্তা বিভিন্নটা থাকে। এই জন্য আর কল্পকে যতদূর সম্ভব সমস্ত গাইডলাইন থেকে মুক্ত। এই জন্য সব নবীদের একই কালিমা, লা ইলাহা। এটাকে বলা হয় হুজুরা জানেন তাখলিয়া। কি বলা হয়? তাখলিয়া। প্রথম খালি করতে হয়, নতুন কোন জিনিস যদি ভিতরে ঢুকাইতে হয়, খারাপ জিনিস থেকে যদি একটা শিশি, তো খারাপটা থাকতে কি আতর ঢুকাইলে কাজ হবে? ভিতরে আছে পেশাব, কি বলে, এখন উদ আতর ঢুকাই দিলেন কাজ হবে? কি করতে হবে? আগে খালি করতে হবে, ক্লিন করতে হবে। এই যে এই প্লেটটা এখন হোয়াইট আছে, আপনি অন্য কোনো কালার করতে চাচ্ছেন, আগে কি করতে হবে? আগে ক্লিন করতে হবে, তাই না? ক্লিন করে তারপরে অন্য কালার দিতে হবে। তো আমাদের কল্পের ভিতরেও এরকম দুইটা কাজ, একটা হলো তাখলিয়া, একটা হলো তাহলিয়া। তাখলিয়া মানে এই যে খারাপ যত জিনিস আছে সব জিনিস দিয়ে ছোট বড় কোনো স্পট থাকতে পারবে না। এই যে মেয়েদেরকে মনে করে যে বিউটি পার্লারে সাজায় কি করে, প্রথম তাখলিয়া করে, সব জায়গায় একই নিয়ম, প্রথম ক্লিন করে তারপরে মেকআপ করে, না আগেই মেকআপ করা শুরু করে দেয়, আগে তার দাগ দাবা স্পট স্পট যা আছে ওগুলো পরিষ্কার করে, এরপরে বিভিন্ন প্রকার রং করে সুন্দর হয়ে যায়। তো আমাদেরকেও আমাদের আল্লাহর জন্য সুন্দর হইতে হবে বাবা, যে যাই কিছু হই কার জন্য, আল্লাহর জন্য। তো সেই সৌন্দর্যের জন্য সবাইকে প্রথম হল তাখলিয়া, সব গায়রুল্লাহকে সব জায়গার থেকে বলে নে গল্পের থেকে বের করে দিতে হবে। দুনিয়া দুনিয়াও থাকবে না কলবের মধ্যে, এই জন্য বলা হয় যে দুনিয়ার মিশাল হল পানির মতো, দিনের মিশাল হল নৌকার মতো, নৌকা চালাইতে হইলে পানি লাগবে, কিন্তু পানি নৌকার ভিতরে, পানি নৌকার ভিতরে ঢুকেন যাবে না, যদি ডুকোর ভিতরে ঢুকে তাহলে নৌকাও যাবে সব যাবে, আমও যাবে সালাও যাবে। দুনিয়ার চতুর্দিকে থাকবে, পকেটে থাকবে, ব্যাংকে থাকবে, বিবির কাছে থাকবে, থাক ইচ্ছেন না, কিন্তু কোথায়, দিলের ভিতরে রাখা যাবে না, বুঝে আসছে? কারণ দিল তো দুনিয়ার জন্য না, দিল তো দুনিয়ার মালিকের জন্য, আর দুনিয়ার মালিক সামান্যতম কোনো কিছু থাকলেও ওটা একটা দাগ, ওটা একটা দাগ, ওটা একটা স্পট, ওই দাগের জায়গায় মালিক নাই, কারণ মালিক হলেন পাক, মালিক হলেন সম্পূর্ণভাবে পাক করতে হবে দিলকে, সম্পূর্ণভাবে পাক করতে পারলে, এই জন্য দাওয়াত তবলিগের মেহনত বলেন, আল্লাহ ওয়ালাদের সোহবত বলেন, সব জায়গায় নফি ইসবাতের জিকির শিখানো হয়, নফি ইসবাত মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার মাধ্যমে তাখলিয়া হবে, ইল্লাল্লাহর মাধ্যমে তাহলিয়া হবে, সমস্ত গায়রুল্লাহকে দিলের থেকে বের করতে হবে, আর ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ নূর দিয়া কলবের জগৎকে আলোকিত করতে হবে। এরকম করতে 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 একদিন কলবটা মাশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কলবের জগৎ আল্লাহর নূরে নূরানি হয়ে যাবে, তখন আপনি বলতে পারবেন যেরকম আমাদের খাজা আজরুল হাসান মজলুম সাহেব রহমতুল্লাহ বলছিলেন, হর তমান্না দিল সে রুখসত হো গে, হর তমান্না দিল সে রুখসত হো গে, আল্লাহ আমার দিলের ভিতরে যা যা ছিল সব শেষ, আব তো আজা, আব তো খালওয়াত হো গে, এখন আপনি আসুন, আপনার জন্য আমার দিলের জগৎকে আমি খালি করে ফেলছি, এর ভিতরে আর কোনো গায়রুল্লাহ নাই, এখন আপনি আসুন আমার কলবের ভিতরে আপনি আসন গ্রহণ করুন। আপনার বাসায়ও কোনো মেহমান আসলে নাপাক জায়গায় তো আর বসান না, ময়লা চাদরে তো আর বসান না, কি করেন, চাদরটা ঝাড়ু দেন অথবা নতুন একটা চাদর বিছাইয়া সুন্দর করে তারপর হুজুর আসেন, বসার ব্যবস্থা করছি। তো যাকে বসানোর জন্য নতুন চাদর পরিষ্কার চাদর, তার দেহের ভিতর তো ময়দা দিয়ে ভরা, নাকি রক্ত না পাক, পেশাব পায়খানা, তার উপরে পরিষ্কার কিন্তু ভিতরে না পাক, তো তাকে বসানোর জন্য যদি পরিষ্কার পরিচ্ছন্ন চাদর লাগে, দোস্ত আল্লাহকে যদি ডাক দিতে চান যে আল্লাহ তুমি আমার কলবের ভিতরে আসন গ্রহণ করো, কলবকে পাক করতে হবে না, সবাইকে পাক করতে হবে। এই জন্য ওই দিন একবার আমাকে বলছে হযরত কোন খাস মজলিস, আমি বললাম যে বাবারে আমাদের সাবজেক্ট আম, মজলিস খাস করে লাভ কি, কারণ আমাদের সবাইকে তো জান্নাতে যেতে হবে, যারা এমপি তারা জান্নাতে যাবে না, যারা মন্ত্রী তারা যাবে না। প্রেসিডেন্ট ওই যে ওই দিন গেছিলাম এখানে আমাদের এখানে আছে না র্যাব ওয়ান, ওদের জান্নাতে যাওয়া লাগবে না, হ্যাঁ পুলিশদের যাইতে হবে না, সবার যাইতে হবে, ব্যবসায়ীদের যাইতে হবে, ওয়ারির মানুষ হোক উত্তরার মানুষ হোক আর ধানমন্ডির হোক আর গুলশানের হোক, যাইতে হবে কোথায়? জান্নাতে। তরিকা একটা, জান্নাতের মালিকের সাথে সম্পর্ক, আর জান্নাতের মালিক হলেন ফাতখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আমার হও আমার জান্নাতে আসো, কার হইতে হবে? আল্লাহর। তো আল্লাহর হইতে হলে আল্লাহ হলেন পাক, কলবের জগৎকে নাপাক থেকে ক্লিন করতে হবে। কথা কি বুঝছেন সবাই? পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন আস্তে 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 আস্তে, একদিনে হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে। তো আমি কিছু রোগের আলোচনা তো করলাম, সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে যদি আল্লাহ হায়াতে বাঁচা রেখে আসার তৌফিক হয় আর কোন রোগের আলোচনা করব। মোট রোগ কয় প্রকার? দশ প্রকার। উৎস কয়টা? দুইটা, একটা দেহের সাথে সম্পর্ক আর একটা বাহিরে। যতদিন আমি দেহের ভিতরে আছি ততদিন ওই শত্রু আছে, নাম নাফস। নাম কি? নাফস। আর একটা বাহিরে, নফসের ইসলাহ হয়, সংশোধন হয়, কিন্তু সংশোধন হয়ে গেছে এই ধারণা করাবার হারাম, কারণ ও তো মালিকে বুঝবে। কে বুঝবে? এটা আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট মেহনত করে তাকে সংশোধন করা। হয়ে গেছে আল্লাহ বুঝবে, লা তুজাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমানিত থাকা হুয়া আলাম, আল্লাহ জানেন যে কারটা হইল কারটা হইল না, আর যারটা হবে তাদেরকে মরার পূর্ব মুহূর্তে আল্লাহ ঘোষণা দিয়ে তারপরে দুনিয়ার দিকে নেবেন যে হ্যাঁ রাজিয়াতাম মার্জিয়া, তুমি আমার উপর রাজি আমিও তোমার উপর রাজি। এক হাতে তালি বাজবে, তালি বাজতে কয় হাত লাগবে? আমার রাজি তো আমি হইলাম, মালিকের রাজি হইতে হবে, আর মালিকের রাজির ঘোষণা মালিক দিবেন কখন? মৃত্যুর সময়। অর্থাৎ ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এর পূর্বে কোন ব্যক্তিকেই এরা ধারণা করা যে আমি বাইজিদ বুস্তামি, আমি বড় হুজুর, আমি বড় আল্লাহওয়ালা, আমি এই আমি সেই, জায়েজ নাই। কথা বুঝছেন? বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।